বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 30 সেপ্টেম্বর, 15 আশ্বিন এবং ফার্সি 8 মেহের। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 6:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে, আর সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় শক্তিশালী বিস্ফোরণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে আসন্ন দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি ওবায়দুল কাদেরের সতর্ক থাকার আহ্বান সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। ইরানে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান বিশেষজ্ঞ পরিষদের। তেহরানে তেল রপ্তানি খাতে মার্কিন নয়া নিষেধাজ্ঞা। আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত হল ইউক্রেন থেকে আলাদা হওয়া 4 অঞ্চল, জাতিসংঘ ও আমেরিকার পক্ষ থেকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা। ক্ষমতা হারানোর ভয়ে সরকার নিরপেক্ষ ব্যবস্থায় নির্বাচন দিতে চায় না বিএনপি নেতা রিজভীর দাবি। এবং কাবুলে শিয়া অধ্যুষিত এলাকায় বিস্ফোরণ, নিহত 32, আহত 40। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রভাবশালী বিশেষজ্ঞ পরিষদ দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি এবং ধর্ম অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে নৈরাজ্য সৃষ্টিকারীদের সবাইকে আইনের আওতায় আনারও আহ্বান জানিয়েছে এই পরিষদ। অন্যদিকে দাঙ্গাকারীদের বিরুদ্ধে রাজধানী তেহরান সহ সারাদেশে শান্তিপূর্ণ মিছিল করেছেন লাখ লাখ মানুষ। মিছিলকারীরা বিদেশিদের মদতে দাঙ্গা সৃষ্টিকারীদের তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন। বিশেষজ্ঞ পরিষদ এক বিবৃতিতে বলেছে, দেশের সচেতন নাগরিকরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময়োচিত যে পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয়, কিন্তু এ দাঙ্গায় প্রমাণিত হয়েছে ইরানের ইসলামী শাসন ব্যবস্থার ক্ষতি করার জন্য শত্রুরা এক মুহূর্ত বসে নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, কিছু মুষ্টিমেয় মানুষ যাদের আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারা ইরানের কসম খাওয়া শত্রুদের কীড়নকে পরিণত হয়েছে, যার মাশুল দিতে হয়েছে এদেশের জনগণ। এদিকে মাহসা আমিনের মৃত্যুকে অজুহাত করে সৃষ্ট সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত 6,000 শিক্ষক। তেহরানের মেয়র মোহসেন মানসুরি এক বক্তব্যে বলেছেন, তেহরানে গোলযোগ বন্ধ হয়ে গেছে এবং গত কয়েক রাতে এখানে কোনো গণ্ডগোল হয়নি। ওদিকে কুর্দিস্তানের গভর্নর ইসমাইল জারেই বলেছেন, তার প্রদেশের বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সংযমের পরিচয় দিয়েছে। মাহসা আমিনীর জন্মস্থান কুর্দিস্তানে এবং তেহরানে তার মৃত্যুর পর কুর্দিস্তানের কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওই প্রদেশ থেকে দেশব্যাপী গোলযোগ ছড়িয়ে দেয়। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, ইরানের নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ আলী আকবরি জুমার নামাজের খুতবায় আজ এই মন্তব্য করেন। ইরাকের উত্তরাঞ্চলীয় সশস্ত্র সন্ত্রাসীদের ঘাঁটিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বিধ্বংসী অভিযানের প্রশংসা করে তিনি বলেন, ওই অঞ্চলে ৫০-৬০টি সন্ত্রাসী ঘাঁটি ইরানের নিরাপত্তা বিরোধী বিচিত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওইসব সন্ত্রাসী ঘাঁটি টার্গেট করে আইআরজিসি গত বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। লক্ষ্যভেদী ওই ক্ষেপণাস্ত্র হামলায় গুড়িয়ে যায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের অধিকাংশ আস্তানা। বিশিষ্ট এই আলেম ইরানের অভ্যন্তরে সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনাকে শত্রুরা অপব্যবহার করার চেষ্টা চালিয়েছে বলে উল্লেখ করেন, কিন্তু দেশের ইসলামপ্রিয় সচেতন জনতা নিজেদের শত্রুমিত্র চীনে দেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধ্বংসকারীকামীদের প্রতিহত করেছে। বিগত দুই মাস ধরে কারবালার শহীদ স্মরণে শোক এবং ঐতিহাসিক জেলাম পালনের মাধ্যমে অর্জিত চেতনায় উজ্জীবিত হয়ে দেশবিরোধী ফেতনাবাজদের সারি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ইরানের তেল রপ্তানি প্রতিহত করতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের তেল রপ্তানিতে সহযোগিতা করার জন্য ১০টি কোম্পানি ও একটি তেল ট্যাঙ্কারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যেসব কোম্পানি ও তেল ট্যাঙ্কারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের কোটি কোটি ডলার মূল্যের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করতে সহযোগিতা করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ভারতে তৎপর ইরানি কোম্পানিগুলোকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে আলাদা হওয়া দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝজিয়া আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছে। আজ মস্কোর ঐতিহাসিক রেড স্কোয়ারে এক উৎসবমুখর পরিবেশে ওই চার অঞ্চলের নেতৃবৃন্দ রাশিয়ায় যোগদান সম্পর্কিত নথিপত্রে স্বাক্ষর করেন। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝজিয়ার জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে, আজ থেকে তারা সবাই রাশিয়ার নাগরিক। আমরা তাদের সবাইকে রাশিয়ার ফেডারেশনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা করতালি ও উচ্ছ্বাস প্রকাশ করে পুতিনের এই ঘোষণাকে সমর্থন জানান। গতকাল গভীর রাতে স্বাক্ষরিত দুই ডিগ্রিতে পুতিন বলেছেন, আমি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ও খেরসনকে স্বীকৃতি দিচ্ছি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার এই প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হবে না। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও বলেছেন, ইউক্রেনের অধিকৃত অঞ্চল নিজেদের সঙ্গে একীভূত করার এই তৎপরতা জাতিসংঘের সনদ বিরোধী এবং এর কোনো আইনি মূল্য নেই। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ ২২ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার নিরপেক্ষ ব্যবস্থায় নির্বাচন দিতে চায় না। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার নিরপেক্ষ ব্যবস্থায় নির্বাচন দিতে চায় না। আজ শুক্রবার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এমন মন্তব্য করেন। এ সময় বিদেশি রাষ্ট্রদূতদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশ কি কথা বলছে, তারা একটা নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, সেগুলো ক্ষমতাসীনদের কানে যাচ্ছে না, কারণ তারা জানে তত্ত্বাবধায়ক সরকার হলে তাদের যে সিংহাসন, তাদের যে গদি, এটা ধসে যাবে। এই ভয়ে তারা বলছে বিএনপিকে এই তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বাদ দিতে হবে। রিজভী বলেন, অর্থ পাচার করে, দুর্নীতি করে, মহাল লুটপাট করে এক বিভিন্ন সেক্টরে অবাধ লুণ্ঠনের মাধ্যমে তারা যে স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করেছে, এই স্বর্গ থেকে তারা বিদায় হতে চান না বলেই আজকে ওবায়দুল কাদেরকে বলতে হচ্ছে বিএনপিকে মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত তাড়াতে হবে। আবার আইনমন্ত্রী বলছেন বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসতে হবে। রিজভী বলেন গণতন্ত্র ফিরে আসলে পরে তাদের তো দুঃশাসন টিকবে না, গণতন্ত্র ফিরে আসলে পরে তাদের জন্য মহাবিপর্যয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। পশ্চিমবঙ্গের বর্ধমানে ব্লক সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মন্তেশ্বরে তৃণমূলের ব্লক সভাপতি পদে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। তার মতামতকে উপেক্ষা করে মন্তেশ্বরে ব্লক সভাপতি করাকে কেন্দ্র করে তিনি কার্যত ক্ষোভে ফেটে পড়েন। এক ভিডিও বার্তায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কার্যত হুঁশিয়ারে দিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গে সরকারি আপত্তি খারিজ করে চাকুরি প্রার্থীদের ধর্ণা অবস্থানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে পুলিশের আপত্তি খারিজ করে রাজধানী কলকাতায় প্রাথমিক বিদ্যালয়ের চাকরি প্রার্থীদের ধর্ণা অবস্থান কর্মসূচিকে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার এ সংক্রান্ত একটি মামলা শুনানিতে রাজ্য প্রশাসনকে কার্যত ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট বলেছে, যোগ্য প্রার্থীরা চাকরি ভিক্ষা করবেন আর পুজোর দোহাই দিয়ে পুলিশ আন্দোলন আটকাবে এটা হতে পারে না। বিচারপতি রাজশেখর মান্থা বলেন, রাজ্যে যুক্তি গ্রাহ্য করা যাচ্ছে না, অর্থাৎ দুর্গাপুজোর সময়েও ধর্ণা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হতে পারবেন বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। সরকার পক্ষে আদালতে সাফাই দেওয়া হয় পুজোর মরশুমে পুলিশ প্রশাসন ব্যস্ত থাকবে, এক্ষেত্রে আদালত সাফ জানিয়ে দেয় সরকারের এই যুক্তি মানা যাচ্ছে না। বিচারপতি রাজশেখর মান্থা বলেন, রানী রাসমণি রোড নাকি গান্ধী মূর্তির পাদদেশ, কোথায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করা যাবে তা পুলিশের সঙ্গে কথা বলে ঠিক করবেন চাকরি প্রার্থীরা। প্রসঙ্গে কলকাতায় রানী রাসমণি রোডে যে চাকরি প্রার্থীরা বিগত 565 দিন ধরে ধর্ণা অবস্থান করছেন, সেই আন্দোলনকারীদের মধ্যে এক চাকরি প্রার্থী আজ বলেন,
আমাদের বর্তমান যে পরিস্থিতি, আজকে দীর্ঘ 565 দিন যাবৎ রাস্তায় পড়ে থাকে এবং দীর্ঘ 6 বছরের ন্যায্য হক এর চাকরি না পাওয়ার যে যন্ত্রণা, এই যন্ত্রণায় আমরা এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছি যে উৎসবের এই আনন্দ আমাদের হৃদয় স্পর্শ করছে না।
তিনি আরো বলেন, নিয়োগপত্র হাতে না পেলে নিরুপায় হয়ে আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, কাবুলের দাস্তি বাড়চি এলাকার একটি কোচিং সেন্টারের ভেতর আজ সকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত 32 জন নিহত ও 40 জন আহত হয়েছে। তালিবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাকি তাকর ওই বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। কাবুল পুলিশের মুখপাত্র খালেদ জাদরান জানিয়েছেন, কোচিং সেন্টারটিতে আজ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরীক্ষামূলক টেস্ট নেওয়া হচ্ছিল। তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি। গত বছরের আগস্টে তালেবানে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর দেশটিতে সহিংসতা কমে গেলেও সাম্প্রতিক সময়ে তা আবার বাড়তে শুরু করেছে। তালেবানের প্রতিদ্বন্দ্বী উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস এ পর্যন্ত বেশ কয়েকটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে, যার ফলে শত শত মানুষ হতাহত হয়েছেন। সাগরের তলদেশে অবস্থিত নর্ড স্ট্রিম 2 পাইপলাইনে নাশকতার ঘটনাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জলজ্যান্ত উদাহরণ বলে বর্ণনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বৃহস্পতিবার রাতে তুর্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন। পুতিন বলেন, রাশিয়ার গ্যাস ইউরোপে নেয়ার পাইপলাইনে অগ্রহণযোগ্য নাশকতাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জলজ্যান্ত উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি করার লক্ষ্যে রাশিয়া যে চুক্তি করেছে তা বাস্তবায়নের জন্য পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি। এ সময় এরদোগান ইউক্রেনের সঙ্গে উত্তেজনা প্রশমন করতে পুতিনের প্রতি আহ্বান জানান এবং ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি করার চুক্তি বাস্তবায়নে আরও সচেষ্ট হতে রাশিয়ার প্রতি আহ্বান জানান। নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস প্রথমে জার্মানিতে প্রবেশ করে এবং এরপর সেখান থেকে ইউরোপের অন্যান্য দেশে সরবরাহ করা হয়। ইরানের নিরাপত্তা বাহিনীগুলো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর বহু গুপ্তচরকে আটক করেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এটি এক রিপোর্টে বলেছে, সিআইএ তার ইরানি গুপ্তচরদের সঙ্গে গোপনে যোগাযোগ করার যে ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলেছিল তার দুর্বলতার কারণে ইরানের নিরাপত্তা বাহিনীর পক্ষে এসব গুপ্তচরকে আটক করা সহজ হয়েছে। রয়টার্স 2010 সালে ইরানে আটক সিআইএর গুপ্তচর গোলাম রেজা হোসেইনের ঘটনা দিয়ে তার প্রতিবেদন শুরু করেছে। এটি তাদের তদন্তের ফলাফল তুলে ধরে বলেছে, সিআইএ কর্মীদের দায়িত্ব অবহেলা করার কারণে সৃষ্ট দুর্বলতার ফলে হোসেইনিকে আটক করতে পেরেছে ইরান। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আর এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছেন সহকর্মী আমির হোসেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলের শিয়া মুসলমান শিক্ষার্থীরা আবারও ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী আশরাফুর রহমানের কণ্ঠে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলমান অধ্যুষিত অঞ্চলের এক কোচিং সেন্টারে আত্মঘাতী সন্ত্রাসী বোমা হামলায় অন্তত 32 জন সহিত 40 জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন এবং তারা হাজারা গোত্রের শিয়া মুসলমান। হাজারা সহ আফগানিস্তানের শিয়া মুসলমানরা প্রায়ই দায়েশ বা আইএস নামক সন্ত্রাসী গোষ্ঠীর হামলার শিকার হচ্ছেন। আফগানিস্তানের তালেবান গোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর এ ধরনের হামলা বেড়ে চলেছে, যদিও এই গোষ্ঠী শিয়া মুসলমানদের নিরাপত্তা দেবে বলে জোরালো প্রতিশ্রুতি দিয়ে আসছে। সন্ত্রাস দমনের ব্যাপারে তালেবানদের প্রতিশ্রুতি সত্ত্বেও আফগানিস্তানের নানা অঞ্চলে ধর্মীয় ও গোত্রীয় কর্তৃত্বকামী সন্ত্রাসী হামলা ক্রমেই বাড়ছে। এর এক বড় কারণ হচ্ছে তালেবানদের হাতে আফগানিস্তানের সর্বময় ক্ষমতার একচেটিয়া নিয়ন্ত্রণ। দায়েশ বা আইএস এক্ষেত্রে তালেবানদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। আসলে আফগানিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনার জন্য সব দল ও গোত্রের প্রতিনিধিত্ব ভিত্তিক একটি জাতীয় সরকার গঠন অপরিহার্য। আফগানিস্তানের সক্রিয় কোনো কোনো দেশের গোয়েন্দা সংস্থাগুলোও নিজ নিজ দেশের অবৈধ স্বার্থ হাসিল ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য নানা ধরনের সংঘাত সৃষ্টি করছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবান্ধব শিক্ষা ব্যবস্থাও আফগানিস্তানে সন্ত্রাস বিস্তারের অন্যতম প্রধান চালিকাশক্তি। মূলত পাকিস্তানের এক শ্রেণীর মাদ্রাসা শিক্ষক ধর্মের নামে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলার উস্কানি দিয়ে দেশটির অনেক তরুণ ও যুবক শিক্ষার্থীদের আত্মঘাতী সন্ত্রাসীতে পরিণত করেছে। ধর্মের এ জাতীয় রাজনৈতিক অপব্যবহারের ফলে দলীয় ও গোত্রীয় কোন্দলের শিকার আফগানিস্তানে ভয়াবহ ধর্মীয় সংঘাতও ছড়িয়ে পড়তে পারে। এদিকে আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের 2টি জেলার নিয়ন্ত্রণ সম্প্রতি তালেবানদের হাত থেকে স্থানীয় জনগণের হাতে চলে গেছে বলে খবর এসেছে। আর এ থেকে সঠিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় তালেবানদের ব্যর্থতা এবং তাদের স্বেচ্ছাচারী হত্যাযজ্ঞ ও তাদের প্রতি জনগণের অসন্তোষই ফুটে উঠেছে।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার ধানমন্ডিতে পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের এই আহ্বান জানান।
এবার মন্দিরে মন্দিরে মণ্ডপে মণ্ডপে পাহারা থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনী থাকবে, তাদের পাশে আমাদের নেতাকর্মীরাও থাকবে।
ওদিকে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতিমধ্যে পূজা মণ্ডপ বা মন্দিরে যেসব হামলা হয়েছে তার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত, তাই এসব ঘটনার শাস্তি হয় না, বিচার হয় না।
যত বাংলাদেশে হিন্দু মন্দির ভেঙেছে এই গত বছর, উত্তর চট্টগ্রাম, এই কুমিল্লা, নোয়াখালী, খারাপ হয়ে গেছে। এসব আওয়ামী লীগের নেতারা, উপজেলা চেয়ারম্যান, পত্র পত্রিকায় আসছে না, এগুলা ওদের নাম আসছে না, ওদের ছবি আসছে, ওদের কারো বিচার হয়েছে? বিচার তো হবে না।
এদিকে বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শারদীয় দুর্গোৎসবের কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামীকাল 1 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য পল্লবীজনের সমাবেশ স্থগিত করে 6 অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার বলেছেন, এবারের দুর্গাপূজায় দেশের কোনো মণ্ডপ মন্দির অরক্ষিত অবস্থায় নেই। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় একথা বলেন চন্দ্রনাথ পোদ্দার। তিনি বলেছেন, আমাদের সনাতন সম্প্রদায়ের যারা পূজা আয়োজন করছেন তারা মনে করছেন সুষ্ঠুভাবে দুর্গোৎসব করতে পারবেন, বাকি বিষয় সরকার ও প্রশাসন দেখবে। তবে পুলিশের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, দুর্গাপূজার সময় রাজনৈতিক সমাবেশের নামে নাশকতা ঘটানো হতে পারে, তাই সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারা দেশে প্রায় 32,000 মণ্ডপে নিরাপত্তা প্রদানের জন্য প্রচুর সংখ্যক পুলিশ সদস্য, শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে পুলিশ প্রাক পূজা, পূজা চলাকালীন ও পূজা পরবর্তী 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আর যে কোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা 999 কল করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুন্দর জীবন।
সুন্দর জীবন,
শ্রোতা বন্ধুরা সালাম, শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যেস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক আয়োজন সুন্দর জীবন ভালো লাগছে বলে অনেক শ্রোতা ও পাঠক আমাদেরকে জানিয়েছেন। আপনাদের এই ভালো লাগার অনুভূতি আমাদের জন্য উৎসাহ হিসেবে কাজ করে। যাই হোক, আমরা যোগাযোগ দক্ষতা নিয়ে আলোচনা করছিলাম। আজকের আসরটি আমরা যোগাযোগ দক্ষতার সঙ্গে সম্পর্কিত দুটি বাণী দিয়ে শুরু করব।
আমিরুল মোমিনীন হযরত আলী আল ইসলাম বলেছেন, সেটাই হলো সর্বোত্তম বক্তব্য, যা যুক্তিপূর্ণ ও সুশৃঙ্খল এবং যা সব ধরনের মানুষের কাছেই বোধগম্য। মানুষ প্রতিটি আচরণের মাধ্যমেই অন্যের কাছে বার্তা পাঠাতে পারে। আমরা যখন কথা বলি তখন কেবল কথা বা বাক্যের মাধ্যমেই যোগাযোগ স্থাপন করি না, বরং এ সময় অমৌখিক যোগাযোগও স্থাপিত হয়। একজন দর্শক শ্রোতা আমাদের মুখের কথা এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষা, এই উভয়ের মিশ্রণে গঠিত বার্তা গ্রহণ ও ব্যাখ্যা করে। সৃষ্টি জগতের সর্বোত্তম মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইমানদার পুরুষ যখন অপর মুসলিম ভাইয়ের দিকে তাকায় তখন তার দৃষ্টিতে ভালোবাসা ও আকর্ষণের বিষয়টি ফুটে ওঠে। মহানবীর এই হাদিসে সঠিক উপায়ে আই কন্ট্যাক্ট বা চোখের উপর চোখ রাখার গুরুত্ব প্রকাশ পেয়েছে।
আসলে সফল যোগাযোগ প্রতিষ্ঠার জন্য মৌখিক যোগাযোগের পাশাপাশি অমৌখিক যোগাযোগকেও ব্যাপক গুরুত্ব দিতে হবে। অমৌখিক যোগাযোগের মাধ্যমে আপনি আপনার বার্তা বা বক্তব্য অনেক সহজে অন্যের কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন। একইভাবে আপনি যার জন্য বার্তা দিচ্ছেন সে সঠিকভাবে ওই বার্তা গ্রহণ করতে সক্ষম হচ্ছেন কিনা সেটাও আপনি তার অমৌখিক প্রতিক্রিয়া দেখে বুঝতে পারবেন। অর্থাৎ অমৌখিক যোগাযোগের ব্যাপারে সচেতন থাকলে অন্যের অভিব্যক্তি আমরা সহজেই ধরতে পারি। যেমন ধরুন, আপনি কারোর সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করছেন, সে যদি একসময় আর গল্প করতে আগ্রহী না থাকে তখন তার অঙ্গভঙ্গি মৌখিক অভিব্যক্তির মাধ্যমে তা আপনি সহজেই ধরতে পারবেন। এক্ষেত্রে মূলত অমৌখিক যোগাযোগের মাধ্যমে সে জানিয়ে দিচ্ছে যে আর আপনার গল্প সম্পর্কে তার আগ্রহ নেই। আপনি যদি অমৌখিক যোগাযোগের ক্ষেত্রে দক্ষ হন তাহলে সহজেই জীবনের নানা ক্ষেত্রে যেমন চাকরিস্থল, দাম্পত্য জীবন এবং বন্ধুত্ব স্থাপন ও তা রক্ষায় তুলনামূলকভাবে বেশি সাফল্য পাবেন। এর ফলে আপনার মধ্যে শারীরিক ও মানসিক প্রশান্তি বাড়বে এবং উদ্বেগ উৎকণ্ঠা কিছুটা হলেও হ্রাস পাবে।
মৌখিক যোগাযোগের সঙ্গে অমৌখিক যোগাযোগ এমনভাবে মিশে গেছে যে আলাদাভাবে আমরা এ বিষয়টা নিয়ে চিন্তাই করি না। কিন্তু অমৌখিক যোগাযোগের সঠিক প্রয়োগ ছাড়া শুধুমাত্র মৌখিক যোগাযোগের মাধ্যমে কখনোই মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব নয়। মৌখিক বার্তা ছাড়া বাকি সকল বার্তাই মূলত অমৌখিক যোগাযোগকে নির্দেশ করে। চেহারা, অভিব্যক্তি, অঙ্গভঙ্গি, ইশারা ইত্যাদি অমৌখিক যোগাযোগের উদাহরণ। অমৌখিক যোগাযোগ মূলত আমাদের আবেগকে প্রকাশ করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ বলা যায়, যখন অনেক দিন পর আপনার প্রিয় কোনো মানুষের সাথে দেখা হবে তখন তাকে দেখে আপনার মুখে যে হাসি ফুটে উঠবে সেই হাসি দেখেই ব্যক্তিটি বুঝতে পারবেন যে তাকে দেখে আপনি খুশি হয়েছেন। এক্ষেত্রে মুখে কিছু বলার প্রয়োজন হবে না, তাই আগেই সে আপনার আবেগটা ধরতে পারবে।
অমৌখিক যোগাযোগ আমাদের অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্কের উন্নতির ক্ষেত্রে ভূমিকা রাখে। আপনি যখন কথা বলার সময় আপনার কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি, মৌখিক অভিব্যক্তি ইত্যাদি অমৌখিক বার্তার দিকে খেয়াল রেখে কথা বলবেন, তখন আপনার কথাগুলো অন্য ব্যক্তির কাছে শ্রুতিমধুর ও মার্জিত মনে হবে এবং সেই ব্যক্তির আপনার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। যেমন, দুজন ব্যবসায়ীর মধ্যে যার ব্যবহার বেশি ভালো ক্রেতারা তার দিকে বেশি আকৃষ্ট হয়। এক্ষেত্রে অমৌখিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অমৌখিক যোগাযোগ আমাদের মৌখিক যোগাযোগের সহযোগী হিসেবেই কাজ করে। আমরা যদি বিষয়টিকে এভাবে তুলে ধরি তাহলে বুঝতে আরো সহজ হবে। ধরুন, স্কুলে এক ছাত্র টিফিন পিরিয়ডে মাথা ব্যথা বা হঠাৎ অসুস্থতার কারণে বাড়ি যেতে চাচ্ছে। শিক্ষক কিন্তু সেই ছাত্রের অঙ্গভঙ্গি, চেহারার অভিব্যক্তি ইত্যাদি আগে পর্যবেক্ষণ করবেন। তারপর যদি বুঝতে পারেন সে আসলেই অসুস্থ, তবেই তাকে বাড়ি যাওয়ার অনুমতি দেবেন। এক্ষেত্রে মৌখিক যোগাযোগের চেয়ে অমৌখিক যোগাযোগের প্রতি শিক্ষক বেশি গুরুত্ব দেবেন।
অমৌখিক যোগাযোগ আমাদের ব্যক্তিত্বকেও নির্দেশ করে। আপনি কাউকে কোনো কিছুর নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশটি আপনি মুখে উচ্চারণ করছেন, কিন্তু এর পাশাপাশি অঙ্গভঙ্গিতে ফুটে উঠেছে আপনি রাগী নাকি শান্ত স্বভাবের সেই বিষয়টি। একজন রাগী লোক যেভাবে বলবেন, একজন শান্ত মানুষ তার চেয়ে ভিন্নভাবে বলবেন। তাদের এই কথার মধ্যকার পার্থক্য মূলত আমরা অমৌখিক যোগাযোগের উপাদানগুলোর মাধ্যমে বুঝতে পারি। সামাজিক বিভিন্ন ক্ষেত্রেও অমৌখিক যোগাযোগের গুরুত্ব রয়েছে। অনেক সময় রাস্তা দিয়ে চলার পথে আমরা পরিচিত জনকে হাত ইশারা করে সম্মান, শ্রদ্ধা বা ভালোবাসা প্রকাশ করি। এছাড়াও দূর থেকে কারো দৃষ্টি আকর্ষণ করতে কিংবা বিদায় জানাতে হাত নেড়ে ইশারা করা হয়, যা এক ধরনের অমৌখিক যোগাযোগ। অমৌখিক যোগাযোগ নানা ধরনের শিষ্টাচারকেও নির্দেশ করে।
কিছু ইঙ্গিত বা ইশারা তথা অমৌখিক যোগাযোগকে আবার ভালোভাবে দেখা হয় না। আমাদের সমাজে বড়দের চোখের দিকে তাকিয়ে কথা বলাকে বেয়াদবি ধরা হয়, আবার কোনো প্রভাবশালী অন্যায়কারী বা জালিমের চোখে চোখ রেখে কথা বলাকে সাহস হিসেবে ধরা হয়। তাই ক্ষেত্রবিশেষে অমৌখিক যোগাযোগের উপাদানের পরিবর্তন বাঞ্ছনীয়। অমৌখিক যোগাযোগ আমাদের সুস্থতা, আত্মবিশ্বাস ইত্যাদিরও পরিচায়ক। চাকরির ইন্টারভিউয়ে আপনি আত্মবিশ্বাসী কিনা পরীক্ষক তা আপনার অঙ্গভঙ্গি, মৌখিক অভিব্যক্তি, অযথা নাক কানে হাত দেয়া বা ঘন ঘন ঢোক গেলা ইত্যাদি বিভিন্ন অমৌখিক যোগাযোগের উপাদানের উপস্থিতি বা অনুপস্থিতির মাধ্যমে বুঝতে পারেন। ঠিক একইভাবে একজন ডাক্তারও প্রাথমিকভাবে একজন ব্যক্তির সুস্থতা বা অসুস্থতা সম্পর্কে ধারণা করেন অমৌখিক যোগাযোগের উপাদানগুলোর মাধ্যমে।
কোনো কোনো বিশেষজ্ঞদের মতে অমৌখিক যোগাযোগ মৌখিক যোগাযোগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠার পর হয়তো আপনি কথা না বলেও পারবেন, কিন্তু আপনার স্বাভাবিক প্রতিক্রিয়া ও আচরণ ঠেকিয়ে রাখতে পারবেন না। আপনার চেহারায় নানা পরিবর্তন আসবেই, আপনার নানা অঙ্গভঙ্গি প্রকাশ পাবেই। এভাবেই অপর পক্ষের কাছে আপনার অনুভূতি ও প্রতিক্রিয়া পৌঁছে যাবে। কাজেই একজন ব্যক্তি মুখোমুখি যোগাযোগের ক্ষেত্রে বার্তার একটা বড় অংশই পান অমৌখিক যোগাযোগের প্রতিক্রিয়ায়। অনেকের মতে মুখোমুখি বার্তা আদান প্রদানে মৌখিক যোগাযোগের প্রভাব 35% এবং অমৌখিক যোগাযোগের প্রভাব 65%। এছাড়াও অনেক বিশেষজ্ঞদের ধারণা বডি ল্যাঙ্গুয়েজের প্রভাব 55%, প্রকাশভঙ্গি ও কথার সুরের প্রভাব 38% এবং খোদ কথার প্রভাব মাত্র 7%।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
শুনছিলেন ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 30 সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, সরকারের উন্নয়ন ও বিএনপির দুঃশাসন তুলে ধরুন প্রধানমন্ত্রী, কালের কণ্ঠ ও প্রথম আলো। এবছর মাসে 288 জন মেয়ে বাল্য বিবাহের শিকার, প্রথম আলো। ডেইলি স্টার লিখেছে কন্যা শিশুদের নিরাপত্তা কোথায়, কনডেম সেলে ফাঁসির অপেক্ষায় 2102 জন আসামি, মানব জমিন। যুগান্তরের শিরোনাম, আমাদের হাঁটু ভাঙেনি, আওয়ামী লীগেরই কোমর ভেঙেছে, মির্জা ফখরুল। ভারতের শিরোনাম, কাবুলের বিস্ফোরণে হত শতাধিক পড়ুয়া, আহত বহু, আনন্দবাজার পত্রিকা। আজকাল লিখেছে কংগ্রেস সভাপতি পদে লড়বেন মল্লিকার্জুন খাড়গে। এসএসসি দুর্নীতিতে নয়া মামলা, কমিশনের কাছে হলফনামা তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, সংবাদ প্রতিদিন। শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। প্রবাসীদের প্রতি আহ্বান, বিএনপি অপশাসনের চিত্র বিদেশিদের কাছে তুলে ধরুন প্রধানমন্ত্রী, প্রথম আলো সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি বিএনপি সরকারের সময়ের দুর্নীতি, অনিয়ম ও বিরোধীদের উপর চালানো নৃশংসতার বর্ণনা তুলে ধরতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিদেশিরা জানুক দেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার চালানো বিএনপির এখন প্রধান কাজ। গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক মত বিনিময় সভায় শেখ হাসিনা এ আহ্বান জানান। এবছর মাসে 288 জন মেয়ে বাল্যবিবাহের শিকার, প্রথম আলো সহ কয়েকটি দৈনিকের এ শিরোনামের খবরে বলা হয়েছে, জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত দেশের 28টি জেলায় 2301 জন কন্যা শিশু বাল্যবিবাহের শিকার হয়েছে। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম এসব তথ্য জানিয়েছে। এদিকে জাতীয় কন্যা শিশু দিবস, কন্যা শিশুদের নিরাপত্তা কোথায়, এ শিরোনামে কালের কণ্ঠ লিখেছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় 2030 সালের মধ্যে শিশু নির্যাতন পাচার সহ সব ধরনের সহিংসতা বন্ধের বিষয়টি উল্লেখ থাকলেও বাংলাদেশ এখনও এক্ষেত্রে বেশি দূর এগোতে পারেনি। কন্যা শিশুর জন্য বাস্তবতা আরও ভয়াবহ। এক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম 8 মাসে 574 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। আমাদের হাঁটু ভাঙেনি, আওয়ামী লীগেরই কোমর ভেঙেছে, মির্জা ফখরুলের এ বক্তব্যটি ছাপা হয়েছে যুগান্তরে। এখানে বলা হয়েছে, আন্দোলনে জনসম্পৃক্ততা দেখে আওয়ামী লীগেরই কোমর ভেঙেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি হাঁটু ভাঙা বলে লাঠির উপর ভর করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এসব মন্তব্য করেন। কন্ডেম সেলে ফাঁসির অপেক্ষায় 2102 জন আসামি। মানব জমিনের প্রতিবেদনে লেখা হয়েছে, কারাগারের কন্ডেম সেলে ফাঁসির অপেক্ষায় রয়েছেন 2102 জন আসামি। এদের মধ্যে অনেকের মামলা হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি চলছে, আবার অনেকে ডেথ রেফারেন্স শেষ হওয়ার পর আপিল করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, বিচার প্রক্রিয়া শেষ না হয় বছরের পর বছর ধরে কন্ডেম সেলে থাকতে হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের। ডেথ রেফারেন্সের জটে কন্ডেম সেলে ফাঁসির আসামির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ডেথ রেফারেন্স জট। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, হত শতাধিক পড়ুয়া। আনন্দবাজার পত্রিকার এ খবরে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী সকাল 7:30 নাগাদ কাবুলে বিস্ফোরণ ঘটে। কাবুলের পশ্চিম দিকে কাজ এডুকেশন সেন্টার হঠাৎই কেঁপে ওঠে তীব্র শব্দে। সেখানে তখন পরীক্ষা চলছিল। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ওই পরীক্ষায় বসেছিলেন অনেক পড়ুয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংগঠনের তরফে এই আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করা হয়নি। রাজস্থানে অনুগামীদের বিদ্রোহের জের কংগ্রেস সভাপতি পদে নির্বাচনে দাঁড়াচ্ছেন না রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এদিকে সূত্রের খবর, সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা সাংসদ মল্লিকার্জুন খাড়গে। আজকালের খবরটি লেখা হয়েছে। আরও বলা হয়েছে খবরে, জানা যাচ্ছে শশী থারুর, দিগ্বিজয় সিং এর পর এবার কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী হতে চলেছেন মল্লিকার্জুন খাড়গে। আগামী 17 অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন। এসএসসি দুর্নীতিতে নয়া মামলা, কমিশনের কাছে হলফনামা তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, এসএসসি দুর্নীতিতে নয়া মামলা, কমিশনের কাছে হলফনামা তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এসএসসি নিয়োগের দুর্নীতিতে ফের অঙ্কিতা অধিকারী বনাম ববিতা সরকারের মামলার ছায়া। হাইকোর্টে মামলা দায়ের করে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা লিপিকা মণ্ডল জানিয়েছেন, র্যাঙ্ক কার্ড অনুযায়ী ওয়েটিং লিস্টের 30 নম্বর প্রার্থী ছিলেন লিপিকা, অথচ মেধাতালিকায় ওয়েটিং লিস্টে 31 নম্বরে নাম ছিল তার। ওয়েটিং লিস্টে 2 নম্বরে নাম ছিল প্রবীণ মণ্ডলের। এদিকে আদালতের নির্দেশে সম্প্রতি একাদশ দ্বাদশের নম্বর বিভাজন সমেত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে কমিশন। তাতে দেখা গেছে, মেধা তালিকায়
আদৌ নাম ছিল না ওই ব্যক্তির। ওই নিয়োগ প্রক্রিয়ায় ওয়েটিং লিস্টে থাকা 30 জন প্রার্থীর চাকরি হয়েছিল বলে দাবি লিপিকা মণ্ডলের। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গায়াজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা আজ ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট হওয়া প্রসঙ্গে কথা বলব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ডক্টর ইমতিয়াজ আহমেদ। জনাব অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়েছে আপনি সে কথা জানেন, এবং সেখানকার জনগণ রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছেন, তো কিভাবে দেখছেন আপনি বিষয়টিকে?
এই গণভোট অনেকটা প্রেডিক্টেবল ছিল, তবে আমি মনে করি যে এখনো এটা বার্গেনের একটা অংশ। কারণ যতক্ষণ না দুমা এবং পুতিন স্বয়ং যতক্ষণ না এটা কনসেন্ট দিচ্ছে, ততক্ষণ কিন্তু একটা ডিপ্লোমেসির বা নেগোসিয়েশনের সুযোগ কিন্তু এখনো আছে। সেই সুযোগটা জেলেনস্কি বা পশ্চিমা দেশ নিবে কিনা সেটা আমার জানা নেই। আমি মনে করি যে এটা প্রেডিক্টেবল, এবং পশ্চিমা দেশ আগে থেকেই মনে হয় তারা জেনেছিল যে এই ধরনের একটা কিছু হতে যাবে, এবং যার জন্য অনেকটা চেষ্টা একটা যুদ্ধের মধ্যে নিয়ে এসে যদি কিছুটা বিলম্ব করা যায়। কারণ যেভাবে রাশিয়া সমর্থিত যেই অংশ, যেভাবে মূলত রুশ ভাষার অংশ যারা তাদের যেভাবে এখন দখল করে নিয়েছে, তাকে বোঝা যাচ্ছে যে প্রথম থেকেই এটাই ছিল প্ল্যান। তো এখনো বার্গেনের নেগোসিয়েশনের সুযোগ আছে বা ডিপ্লোমেসির সুযোগ আছে, সেটা জেলেনস্কি বা পশ্চিমা দেশ কতক্ষণে নিবে সেটা বলা যায় না। তবে যদি স্টেজটা যদি আসে সেটা যদি না নেয়, এবং রাশিয়ার পার্লামেন্ট এবং পুতিন যদি কনসেন্ট দিয়ে বসে, তাহলে তো বোঝা যাচ্ছে যে তখন যদি ইউক্রেন আবার যদি এই কনফ্লিক্টের মধ্যে থাকতে চায়, তাহলে স্বাভাবিকভাবে রাশিয়া আরো বড় আকারে হয়তো ইউক্রেনে ঢুকে যাওয়ার কারণ হিসাবে থাকবে।
অধ্যাপক ইমতিয়াজ, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া গণভোটকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রহসন বলে মন্তব্য করেছেন। পশ্চিমারা ওই গণভোটকে ভাঁওতাবাজি বলছে, আসলে কি তাই?
না, সেটা পুরোপুরি ভাঁওতাবাজি হওয়ার কথা না। কারণ এখন যেহেতু আমরা যে প্রযুক্তির মধ্যে আছি, সেখানে সরাসরি দন্দাফে কি হচ্ছে না হচ্ছে সেগুলো বিভিন্ন উপায়ে মানুষ জানতে পারছে, এবং এই ধরনের একটা গণভোট যে হতে পারছে সেটাই বলে দিচ্ছে যে পশ্চিমা মিডিয়া যেভাবে যুদ্ধটাকে প্রচার করছিল দন্দাফে সেই জিনিসটা না। তো এই যে অল্টারনেটিভ মিডিয়ার কারণে পুরোপুরি ওইভাবে পশ্চিমা দেশ বা জেলেনস্কি যেটা বলছে সেটা মেনে নেওয়া একেবারেই আমার মনে হয় মেনে নেওয়াটা কঠিন। তবে এটাও হতে পারে যেহেতু এই ধরনের একটা হা বা না ভোটের মাধ্যমে সবসময় এক ধরনের হয়তো রাষ্ট্রীয় একটা ইম্প্যাক্ট থাকতেই পারে, সেটা আমি একেবারে কি করব না, কিন্তু জনগণের একেবারে সাপোর্ট নেই সেটা তো বলা ঠিক নেই, যার জন্য আমি মনে করি না যে পুরো জিনিসটাই ধাপাবাদী, এটা ঠিক এটা বলা ঠিক হবে না।
শ্রোতা বন্ধুরা, আপনারা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট নিয়ে অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সাক্ষাৎকার শুনছেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। অধ্যাপক ইমতিয়াজ, আমেরিকা বলেছে তারা এই নির্বাচনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব তুলবে, কি গুরুত্ব বহন করে সম্ভাব্য এই নিন্দা প্রস্তাবের, কারণ রাশিয়া নিজেই যেখানে ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ।
না, এটা পলিটিক্যালি আমেরিকা তাই করবে, পশ্চিমা দেশও তাই করবে, কারণ এটা দেখাতে চেষ্টা করবে যেটা আগে থেকেই আমেরিকা করছিল, সে ভালো করে জানে যে ভিটোর কারণে ওটা কোনো মিনিং নেই, কিন্তু সিম্বলিক ভ্যালু আছে। পশ্চিমা দেশ তারা তো মনে করছে যে এই ধরনের বিষয়ে তাকে যদি আমরা সামনে আনতে পারি তাহলে আরো হয়তো রাশিয়ার বিরোধী শক্তিকে হয়তো আরো বড় আকারে করা যাবে, সেভাবে আরো চিন্তা ভাবনা করতে পারে, এটা করবে, এটাই স্বাভাবিক, কারণ যতক্ষণ বা যতদিন নেগোসিয়েশনে না নামবে, এটাকে যদি হঠাৎ করে আজকে পশ্চিমা দেশ মেনে নেয় তাহলে তো এতদিন যা হচ্ছে এবং যে অর্থ দিয়ে বিশেষ করে সামরিক অর্থ দিয়ে ইউক্রেনকে যে সাপোর্ট করার যে বিষয়টা সেটাও তো বলতে গেলে নষ্ট হয়ে যাবে, যার জন্য এটা করাটাই স্বাভাবিক। কারণ দেখা দরকার যে এই পরিস্থিতিতে ইউরোপ আমেরিকা রাশিয়া এরা একটা ডিপ্লোমেসি বা নেগোসিয়েশনের মধ্যে যাবে কিনা, যেটাই হোক না কেন আমি যতদিনই যুদ্ধ করি না কেন একসময় একসময় আমাকে ডিপ্লোমেসিতে নামতেই হবে বা নেগোসিয়েশনে নামতেই হবে, সেটা দেখা দরকার এখন।
জি ডক্টর ইমতিয়াজ, সবশেষে যে প্রশ্নটি করব সেটি হচ্ছে এই গণভোট থেকে কতটা লাভবান হবে মস্কো?
সেটাও বলা মুশকিল, লাভের বিষয় আমার মনে হয় না, বিষয়টা লাভের এটা একটা সিকিউরিটি রিস্ক যেটা ছিল সেটাকে রাশিয়া চেষ্টা করছে এক ধরনের সমাধান করতে, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে মূলে যদি আমরা যাই সেটা হলো ইউক্রেনের ইতিমতো নেটোর মধ্যে চলে যাওয়ার যে বিষয়টা এবং তার মাধ্যমে যেটা ইতিহাসে যেহেতু ইউক্রেনের মাধ্যমে একাধিকবার রাশিয়া আক্রমণ শিকার হয়েছে, তো সেই হিসাবে তাদের দিক থেকে ওটাকে কিভাবে থামানো যায়, এবং বলতে গেলে আমাদের হয়তো অনেকভাবে চেষ্টা করেছে, যেটা আমেরিকার অনেক স্কলারই এখন এটা বলছে, বিশেষ করে যারা ক্রিটিক্যাল স্কলার তারা বলছে, তবে দেখা গেল যে সেই পথে পশ্চিমা দেশ যায়নি, বরং নেটোর সম্প্রসারণটাই তাদের ছিল। এখন এর মাধ্যমে যদি শান্তি আসে, ইউরোপও যদি মনে করে যে না এনাফ ইজ এনাফ, কারণ যে শীতটা আসে সেখানে এনার্জির একটা বিরাট বিষয় আছে, এবং শেষ বিচারে মনে রাখতে হবে যে রাশিয়াকে নিয়ে থাকতে হবে ইউরোপে বা ইউক্রেনেরও থাকতে হবে রাশিয়াকে নিয়ে, এখন এটা কতখানি কত তাড়াতাড়ি হবে সেটা বলা মুশকিল, যার জন্য আমাদের দিক থেকে হয়তো আশা থাকবে বা আমার দিক থেকে আশা থাকবে যে তারা যেন ডিপ্লোমেসিতে ফিরে যায়, কারণ যদি আমি যুদ্ধটা কন্টিনিউ করি তাহলে যেই পরিমাণে মানে হতাহত মানুষ মারা যায় ইত্যাদি সেটা আমি মনে করি না যে সমাধানের একটা কিভাবে দিক, বরং এই করার ফলে যদি ডিপ্লোমেসির মধ্যে যদি যেতে পারে, নেগোসিয়েশন যদি শুরু হতে পারে এবং তার কিছুটা আভাস আমরা দেখতে পাচ্ছি, একটা তো গ্রেইন ডিল হয়েছে টার্কির মাধ্যমে, এই কতগুলো স্টেপ বোঝা যাচ্ছে একটা পজিটিভ কোন ডেভেলপমেন্ট। এখন এই গণভোটের মাধ্যমে আরো পরিষ্কার ভাবে যে ইঙ্গিতগুলা দিচ্ছে ইন্ডিকেশন, সেটা জেলেনস্কি ইউক্রেন কতখানি তাদের নিয়ে এই বিষয়টাকে নিয়ে একটা ডিপ্লোমেসির মধ্যে যাবে সেটা এখন দেখা দরকার।
অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট হওয়া নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের 7 মাস পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল, এরই মধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল নিয়ে গণভোট হলো, সে সম্পর্কে বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও রাজনৈতিক ভাষ্যকার অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সাক্ষাৎকার শুনলেন, কেমন লাগলো সে সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না।
আজ আর সময় নেই, আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞ পরিষদের। তেহরানের তেল রপ্তানি খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া নিষেধাজ্ঞা। আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত হল ইউক্রেন থেকে আলাদা হওয়া চার অঞ্চল, জাতিসংঘ আমেরিকার পক্ষ থেকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা। ক্ষমতা হারানোর ভয়ে সরকার নিরপেক্ষ ব্যবস্থায় নির্বাচন দিতে চায় না, বিএনপি নেতা রিজভির দাবি। এবং কাবুলের শিয়া মুসলমান অধ্যুষিত এলাকায় বিস্ফোরণ, নিহত 32, আহত 40। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দেব। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা: বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবারও জানিয়ে দিচ্ছি, রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধ্যা 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টে 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টসে। সৌদি আরবে শোনা যাবে 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্টসে। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶